কথা বলে হবে। ওকে, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমাদের সঙ্গে থাকবেন, যেখানে ভূতের ভয়ের আরও একটি এপিসোড, যে এপিসোডে আমাদের সাথে হাজির হয়েছেন আমাদের খুবই সম্মানিত একজন মানুষ হাফেজ মানিউদ্দিন সাহেব। এবং হাফেজ মানিউদ্দিন সাহেবের সাথে একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করব, যে প্রশ্নটি আমাদের টাইটেলে। তবে সেই প্রশ্ন দিয়ে শুরু করব নাকি আগে ঘটনায় যাব, সেটা নিয়ে আমি একটু চিন্তিত। যাই হোক, আমরা আগে জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের এই এপিসোডটি আপনারা সবাই জানেন, প্রতি বৃহস্পতিবার আমরা একটা এপিসোড করি, শুক্রবার একটা এপিসোড করি, এবং মঙ্গলবারে যে এপিসোড, সেই এপিসোডের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে এখানে সরাসরি গেস্টরা অংশগ্রহণ করেন এবং তারা লাইভে ঘটনা বলেন, যেটা আপনাদের একটা চাওয়া ছিল এবং সেই চাওয়ার জন্যই আমরা গেস্টকে নিয়ে আসি। আজকে আরও একজনের জয়েন করার কথা, আমি ঠিক জানি না যে এখনো পর্যন্ত তিনি রেডি কিনা, যদি রেডি হন ডেফিনেটলি আমরা জয়েন করবো, রাব্বি ভালো বলতে পারবেন এই বিষয়টা নিয়ে। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি ঘটনা যেতে চাই। রাব্বি, আপনি কেমন আছেন এবং কি অবস্থা আপনার, যদি একটু বলতেন।
আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম লিসেনার। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
ওকে, আমাদের সাথে কি ইমরান জয়েন করছে?
না ভাইয়া, ইমরান আজকে জয়েন করতে পারছে না, ও একটু এঙ্গেজ আছে আর কি, আমি ফোন দিয়েছিলাম।
আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে মাইনুদ্দিন ভাইয়ের কাছে চলে যাই। মাইনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি, যদি একটু বলতেন আমাদেরকে।
আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, ভালো আছি।
আচ্ছা, আমি প্রথমেই, আমরা তো নানা রকমের প্রশ্ন আপনাদের কাছ থেকে নেব, আমার কাছে প্রথম একটা প্রশ্ন আপনার কাছে, যেই প্রশ্নটা দিয়ে আমি আজকের আসলে এপিসোডটা শুরু করতে চাই, তারপরে আরো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো যারা শুনবেন, যারা সঙ্গে থাকবেন তারা নিশ্চয়ই জানতে পারবেন। আমার প্রথম প্রশ্ন, যে কোনো মানুষ যদি কখনো দিনে বা রাতে বা কোনো একটা সময় যদি নিজে কোনো কারণে কিছু দেখে বা কোনো কারণে যদি ভয় পায়, তাহলে সেই মানুষটার প্রথমত কি করা উচিত?
জি, অবশ্যই এরকম অনেক হয়ে থাকে, যারা খুব সহজ সরল মানুষ তাদের এটা বেশি হয়ে থাকে, খুব যে কোনো বিষয় নিয়ে তারা নার্ভাস দুর্বল হয়। যদি কোনো কারণবশত দিন অথবা রাত্রিতে কোনো কিছু শব্দ বা ছায়া যাই হোক না কেন ভয় পেয়ে গেলে সেটাকে পুনরায় তাকে তালাশ করতে হবে, সেটা কি দেখেছি, সেটা কি ছিল। সে যেন ভয় অতি শীঘ্রই মনের ভিতরে না নিয়ে থাকে, সে যেন এটাকে খোঁজার চেষ্টা করে যে এটা কি ছিল, তাকে এটাকে পরোক্ষভাবে জানতে হবে, দেখতে হবে। যখন দেখবে যে তার মনে একটা কোনো ভুল ছিল, তাহলে সে বেঁচে যাবে এবং ভালো থাকবে। আর সেটা তালাশ না করে সে যদি মনের ভেতরে এটাকে ভাবতে থাকে, তাহলে তার শারীরিক সমস্যা দেখা দিবে, অর্থাৎ সে দুর্বল হয়ে পড়বে। তাই দিন হোক বা রাতে কোনো ভয়ভীতি পেলে ওই স্থানেতেই খুঁজে নেওয়া, কি ছিল সেটা জেনে নেওয়া, ইনশাল্লাহ তাহলে তার এই সমাধানটা ঠিক হয়ে যাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম কোন মানে প্রথমেই মানুষ মনে হয় অনেকেই জানতে চাইবেন যে আমি প্রথমেই যে মুহূর্তে ভয় পাবো সেই মুহূর্তে আল্লাহর কালাম থেকে বা আমি কি মানে কোন সুরা পা, কোন দোয়া বা কি পড়বো, এটা অনেকেই জানতে চাইবেন।
জি, এটা খুবই সহজ বিষয়। যে কোনো মানুষ যদি এরকম তার মনে আশঙ্কা থাকে যে আমি এই পথ দিয়ে যাবো, কিছু ভয় ভীতিকর রাস্তা থাকে ওইখানে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দুটি শব্দ, হয়তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে মন থেকে পড়ে নিজের শরীর তেমন একটু ফুঁক দিয়ে দিবে, ইনশাল্লাহ তার মনে সাহস এসে যাবে। জি ভাইয়া,
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবসময় একটা জিনিস আমি সবসময় বলি যে আমরা যখন ভয় পাই সেই ভয়টাকে আরো দেখি যে কিছু মানুষের কাছে সাহায্য নিতে গেলে তারা আরো ঘনীভূত করে ফেলে বা সেই ভয়টা থেকেই মানে এমন একটা জায়গায় নিয়ে যায়। মানে আমাদের একটা একটা কমন টেন্ডেন্সি হচ্ছে একটা সহজ জিনিসকে কঠিন করে উপস্থাপন করা, যাতে করে হচ্ছে যিনি জানেন বিষয়টা তিনি একটু মানে কি বলবো যে সুবিধাজনক অবস্থায় থাকে, এরকম একটা ব্যাপার ঘটে। কিন্তু হাফেজ মাইদিন ভাইয়ের কাছে আমি যতবারই কথা বলতে গেছি বা যতবারই এই বিষয়ে প্রশ্ন করেছি, ততবারই উনি আমাদের আমাকে আসলে দুটো দিক দেখিয়েছেন। একটি দিক হচ্ছে যেটা হচ্ছে আসলে এরকম ভয়ের কিছু থাকলে থাকতেও পারে, ব্যাপারটা আসলেই সিরিয়াস। আবার অনেক সময় দেখা গেছে যে ব্যাপারটা আসলেই সিরিয়াস না, এটা হয়তো মানসিক কোন সমস্যা বা ভ্রান্তি, তো সেই জন্যই ভালো লাগে। তো আমরা কথা না বাড়িয়ে এখন মাইনুদ্দিন ভাইয়ের ঘটনায় যাবো, রাব্দুরও একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো। মাইনুদ্দিন ভাই, আপনাকে আবারও নিয়ে এসেছি এবং আপনাকে খুব ঘন ঘন আমরা নিয়ে আসতে চাই আসলে, কারণ সবাই আপনার কথা শুনতে চায়, সবার কাছে অনেক প্রশ্ন আছে। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আপনার ঘটনায় চলে যেতে চাই এই মুহূর্তে।
জি ভাইয়া, আজকের ঘটনা ঠিক এমনটাই নিয়ে। আমরা মানুষরা অনেক ভুল করে থাকি এবং ছুটে যাই কোন একটা তান্ত্রিকের কাছে, প্রশ্ন জাগে কেন তোমরা ছুটে যাও। তেমনই একটি ঘটনা, এবং যাদের সাথে ঘটনাটা ঘটেছে তারা দীর্ঘ সময় ধরে আর 10-12 বছর ধরে বুদ্ধ খুব প্রিয় একটা ভক্ত, তারা শুনে আসছে এরকম। কিন্তু সমস্যা হচ্ছে তারা মানতে পারে না, তাদের ভুলগুলো করে গিয়েছে। তো ঘটনাটা এমন ছিল, আজ থেকে প্রায় 4-5 বছরের আগের কথা এগুলো। তার বিশেষ ভাই ভাই ইস্টর, জেনারেল ইস্টর নামে বড় একটা ব্যবসায়ী লোক ছিল, তার পরিবারে দুটা ছেলে একটা মেয়ে, সংসারটা খুব সুন্দর ছিল, ভালো বাসস্থান ছিল, সবই ঠিক ছিল। হঠাৎ আচমকা কিছুদিন তাদের এই ব্যবসা ভাই ভাই জেনারেল ইস্টরটি ধীরে 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 শেষ হতে থাকে, একেবারে বেচা কেনার থেকে নিয়ে তাদের সব কিছু ক্ষতিতে চলে আসে। পারিবারিক ভাবে তার 3টি সন্তানই প্রতিবন্ধী মতো হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা ঘরে চলে আসে, স্বামী এবং স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি, তারাও খুব একটা ভালো নেই, একটা ভালো বাসস্থান ছিল এমন একটা পর্যায়ে এখন চলে আসছে, একেবারে নিচের দুপ নিম্নমানের ঘরে এখন যেমন থাকা পড়লো। তো তাদের প্রশ্ন কেন হলো, দুজনই বিভিন্ন তান্ত্রিক, যেটাকে আমাদের ঢাকায় বলা হয় শাহ সাহেব, যারা ফকরিন্দি করে তাদের কাছে যাওয়া হয়। যখন যার কথা বলছি ওনার নাম বাবু ভাই, তো বাবু ভাই যখন একটা হুজুরের কাছে যায়, একটা তান্ত্রিকের কাছে যায়, তখন ওই বাবু ভাইকে বলে যে তোমার শ্বশুর বাড়ির থেকে তোমাকে এই ক্ষতিগুলো করা হয়েছে। আবার যখন বাবু ভাই আর ওয়াইফ কোন হুজুরের কাছে যায়, তখন ওই ওনার ওয়াইফকে আবার বলা হয় যে তোমার স্বামীর পক্ষ থেকে তোমাদের ক্ষতি করা হচ্ছে। দুজন মিলে যখন আবার একটা কারো কাছে যায়, তখন বলে তোমার ব্যবসায়ী আশপাশে একজন ব্যবসায়ী লোক আছে, যা তোমাদের এই বেচা কেনা গুলো দোকান ভালো চলছে, তাদের ভালো লাগছে না, তাই দোকানে ক্ষতি করে যাচ্ছে। অবশেষে তারা মানে এই বিষয়টা মানতে পারে না, যা সঠিকটা কার কাছে যাব, সঠিক কথাটা আমাদেরকে কে বলবে। কেউ বলতে এসছে তোমার শ্বশুর বাড়ি, কেউ বলতে এসছে ওনার শ্বশুর বাড়ি, কেউ বলতেছে তোমার মার্কেটের লোকের আমল করতেছে তোমার দোকান নেবার জন্য। আর ধীরে ধীরে তাদের শেষ পর্যায়ে বলতে একটু বারো সময়ের মতো হয়ে পড়ল। অবশেষে তারা আমার সরানো করা হলো, আমি
একটু কাজ থেকে বলতে হবে মাইনুদ্দিন ভাই।
জি ভাইয়া, পরে আমি তার কাছে তার বাসায় যাই, যাওয়ার পরে আমি যেগুলো খুঁজে দেখি যে তারা যখন ব্যবসা বাণিজ্য শেষ পর্যায়ে, তারা একটা বুদ্ধি করেছিল হাঁস মুরগি লালন পালন করবে, কিছু মুরগি এনেছিল, মুরগিগুলো মারা গেছে, গাছ তারা সুন্দর যেমন কিছু সবজি তারা রোপণ করেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। রাত্রিবেলায় বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, তখন তার মা বাচ্চার মা দেখতে পায় কে যেন একটা অন্ধকার ছায়াতে হাত দুটো বাড়িয়ে দিয়ে বাচ্চাদেরকে মারতে আসে। এই পর্যন্ত তাদের বাচ্চা পরিবারে কেউ ঘুমাতে পারে না, একেবারে বিবশ একটি পরিবারের অবস্থা হয়ে গেল। আর এদিকে প্রত্যেকটা যারা শাহ সাহেব তাবিজ কবচ বিদিয়ে থাকেন, তারাও সঠিক বলতে পারতেছে না যে জিনের আসর, ব্ল্যাক ম্যাজিক যে বলল যে শ্বশুর বাড়ি করা হচ্ছে ওনার শ্বশুর বাড়ি, আসলে সত্যটা কি। পরে আমরা বসলাম, পরে আমরা কোরআন থেকে তেলাওয়াত করি, আমি ঘরে বসি, বসে সবাইকে নিয়ে বসে একটা কোরআন তেলাওয়াত করি, পড়ি ওনার ওয়াইফ বাবু ভাইয়ের ওয়াইফ জোরে একটা চিৎকার দেয়, এমন জোরে চিৎকার দেয় আমি নিজেও খুব একটু ভয়ভীতিতে পড়েছিলাম, যেমন চিৎকার দিল কেন। পরে বলতেছে মৌলবী তুমি আসছো এদেরকে শাসন করো, শাস্তি দাও। তখন আমি প্রশ্ন করেছিলাম যে আপনি আমাকে সালাম দিলেন না কেন, আপনি যেই হন আমাকে তো সালাম দিতে হবে। আমি তাকে সালাম দেওয়ার পরে আমার সাথে উর্দুতে কথা বললো, কিন্তু বাংলায় বলে না। উর্দুতে আমাকে তখন সব বলছে যে ওরা খুব বিপদে পড়েছে, এই কারণে ওরা বিপদে পড়েছে, ওরা বিপদে পড়েছে এই জন্যই যে দুজন দুজনকে খুব সন্দেহ করত, এবং দুজন দুজনই বহু তান্ত্রিকের কাছে গিয়ে দুজন দুজনের জন্য কিছু কুফুরি কালাম নিয়ে আসত। ওদের ঘরে অনেক তদবির ভর্তি আছে, ওদের ঘরে অনেক অনেক সমস্যা নিজেরা নিজেরা তৈরি করেছে। স্বামী অর্থাৎ বাবু ভাইয়ের কথা বলল, ও তার ওয়াইফকে নিজের ঘায়েল করবার জন্য, বসি করবার জন্য সন্দেহ করতো, তো বিভিন্ন জায়গা থেকে তদবির নিয়ে আসতো। আবার ওনার ওয়াইফও তার স্বামী যেন ব্যবসা বাণিজ্য করে টাকা কোথাও না নষ্ট না করে ওনাকেই যেন দেওয়া হয়, উনিও এরকম একটা তদবির করতে করতে এই ঘরটাকে একেবারে বরবাদ করে ফেলেছিল, খারাপই করেছিল। যার কারণে এই ঘরটা খুব ভয়াবহ পরিস্থিতি, বিভিন্ন জায়গা থেকে ভুল তদবির এনে এনে নিজেদের জীবনটা নিজেরাই নষ্ট করে ফেললো। পর আমরা বলছি ঠিক আছে, আমরা ওদেরকে দেখি কি করা যায়, আপনি ওদের আর কষ্ট বা কোন রকমের কোন যেন সমস্যা না হয় আপনি চলে যান। তখন এই বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে আমরা যখন চুপ, মানে এই কথা বলার পরে ওই বাবু ভাইয়ের ওয়াইফটা আবার জোরে চিৎকার দেওয়ার পরে ঘরের একটা পাশে দরজার মানে জানার একটা পর্দা ছিল, সেখানে অনেকগুলো আগুন লেগে গেল। আমরা এটাকে নিভালাম, নিভাইয়া করলাম, উনি বাবু ভাইয়ের ওয়াইফটা তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমরা তাকে পানি পুনি দিলাম, দোয়া কালাম পরে ফুজিয়ে তুললাম। পর আমি দুজনকে বসিয়ে আমি দুজনকে প্রশ্ন করলাম যে আমি যে একটু আগে যে শুনেছি আপনাদের ঘরে নাকি অনেক তদবির আছে, দুজন দুজনকে নাকি অনেক তদবির করা হতো, দুজন দুজনের বশীকরণ করার কারণে কেন করেছেন? তখন তারা এটা স্বীকার গিয়েছে যে আমার সন্দেহ থাকতো আমার ওয়াইফের উপরে। আবার বাবু ভাইয়ের ওয়াইফ বলতো যে আমারই সন্দেহ হতো যে আমার স্বামী টাকাগুলো তার যে কারো কাছে দিয়ে দেয়, তো এই জন্য দুজন দুজনের যে জীবনটাকে নষ্ট করে তদবির এনে তার সন্তান, নিজের দোকান, ভালো থাকা, সুখ থাকা সব নষ্ট করে দিয়েছে। তাই এই বিষয়টা আর কি আমি বলবো যে ভুল সিদ্ধান্ত বা ভুল কোন তদবির নিয়ে এইভাবে ভুল পথে কেউ চলবেন না, আর যে কোনো তান্ত্রিকের কথা বিশ্বাস করতে নেই। হ্যাঁ, আপনাদের পারিবারিক ভাবে স্বামী এবং স্ত্রী কোন সন্দেহ থাকলে দুজন দুজনা কোথাও চলে যান বেড়াতে এবং মনের কথা দুজন দুজনে বলে দেন, কিন্তু এইভাবে ভুল কোথাও ভুল তদবির নিয়ে নিজেদের ক্ষতি করবেন না। আমাদের ভাইয়া ঘটনা এটাই ছিল, এখন বর্তমানে তাদের পরিস্থিতি তো মোটামুটি ভালো দিকে আসতেছে, ইনশাল্লাহ পুরো ভালোই হবে। জি ভাইয়া,
থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে অনেক ধন্যবাদ। কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই এই মুহূর্তে। সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এরকম যে লিবিয়া থেকে আমাদের একজন ভাইয়া লিখেছেন যে তিনি অনেকগুলো ঘটনা পাঠিয়েছেন, তিনটি ঘটনা পাঠিয়েছেন, একটিও সিলেক্টেড হয়নি, কেন? আপনাদের ঘটনা সিলেক্টেড না হওয়ার কোনো কারণ নেই, হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু আপনাদের ঘটনা সিলেক্টেড হবে। যদি আমাদের ঘটনা পাঠিয়ে থাকেন তাহলে একটু ধৈর্য ধরবেন এবং অপেক্ষা করবেন আমাদের জন্য, এবং যদি আপনার ঘটনা নিয়ে কোনো প্রশ্ন থাকে, কেন ঘটনা সিলেক্টেড হচ্ছে না, হবে কি না, এই ধরনের প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের ফেসবুকের ইনবক্স করতে পারেন, ফেসবুকে গিয়ে, এবং সেখানকার তথ্য আপনারা জেনে নিতে পারেন। কিন্তু হয়তো আপনার ঘটনা পর্যন্ত এখনো পর্যন্ত আমরা পৌঁছইনি, তার আগে হয়তো যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো প্রচারিত হয়, এবং আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন স্পেশাল এপিসোড করা হয়, এবং স্পেশাল এপিসোডে যখন আমরা আহ্বান জানাই তখন যারা অংশগ্রহণ করে তাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া হয়, তারপরে আবার কিন্তু আমরা ফিরে আসি যারা রেগুলার ঘটনা পাঠাচ্ছেন সেই সমস্ত ঘটনায়। যেমন আগামী সপ্তাহে অর্থাৎ এই শুক্রবারে যে ঘটনাগুলো যাচ্ছে, এই ঘটনাগুলো মানে আপনি দেখবেন যে এই আগামী সপ্তাহে আমি বলবো না, 12 তারিখ এবং 13 তারিখের যে এপিসোড আমাদের ফেসবুক, আমাদের ইউটিউবে, সেই এপিসোডে আপনারা দেখবেন যে যাদের ঘটনা শুনছেন তাদের ঘটনা হয়তো আগে কখনো শোনেননি। তো এইরকম আয়োজন আমাদের থাকে, সুতরাং একেবারেই ধৈর্য হারাবেন না। আমরা চলে যাব গোলাম রাব্বির কাছে এবং তারপরে মাইনুদ্দিন ভাইয়ের কাছে কিছু প্রশ্ন নিয়ে ফিরে আসবো, এবং মাইনুদ্দিন ভাইয়ের কাছে যারা প্রশ্ন করতে চান লিখতে পারেন আমাদেরকে। আমরা চলে যাচ্ছি রাব্বির কাছে, রাব্বি একটা ঘটনা শোনাবেন, সেই ঘটনাটা শুনে আসি।
জি ভাইয়া ধন্যবাদ। ভাইয়া আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা আমাকে শেয়ার করেছে আমার এক কলিগ, কিছুদিন আগে উনি আমাকে শেয়ার করেছিলেন। তো যেখানে ঘটে এটা হচ্ছে গিয়ে রাজশাহীর আপনার পবা উপজেলার আর কি কোন একটা গ্রামে, আপনি রাজশাহীর আপনি জেনে জানবেন ভালো আর কি। তো উনি যে ঘটনাটা বলেছেন আর কি, ওনাদের বাড়ি যে ওনার ফুপুর বাসা, ফুপুর বাসাটা মাটির ঘর আর কি, তো ওই ঘরের পিছনেই আপনার একটা নিম গাছ ছিল। তো ওই যে ওনার ফুপু তার এক ছেলে ছিল, মানে ওনার ফুপাতো ভাই, ফুপাতো ভাইয়ের ওনার মানে খুব ছোট বয়স কত হবে, 4 কি 5 বা এরকম। তো ওই ছোট ভাই ওর আবার মানে পায়ে একটু ডিফেক্ট ছিল আর কি, মানে একটু শারীরিক প্রতিবন্ধী বা এরকম টাইপের আর কি। তো যেদিনের ঘটনা ওই দিন ওই যে ছোট ভাই সে তার মামিকে মানে ওনার আর কি চাচি যে তাকে তার কাছে বলছে যে মামি আমাকে কিছু খেতে দাও আর কি, হয়তো বিস্কুট টিস্কুট বা এরকম কিছু একটা, ওইটা আর কি ওনার কাছে খেতে চাইবে। তো ও তো মানে পায়ে সমস্যা আছে সেজন্য হাঁটা চলাও করতে পারে না, ওইখানে বসেই থাকে। তো উনি ঘরের ভিতরে গেল, ভিতরে গিয়ে আপনার ও যেটা খেতে চাইছে সেটা রেডি করে তারপরে ওর কাছে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে এখন ওকে খুঁজতেছে, তো ও বসছিল বারান্দায়, মেবি বারান্দায় ওকে খোঁজাখুঁজি করতেছে। ওর নাম ছিল সাইফুল, যে সাইফুল খুঁজে গেল তো ঘরে, ঘরের সামনে এখানে ওখানে সব জায়গায় খুঁজলো, খুঁজে কোথাও ওকে পেল না। এখন উনি মানে খুব অবাক হয়েছে, পরে ওই যে সাইফুলের যে মা আর কি তাকে জানাইছে যে আচ্ছা ও তো সামনে ছিল আমার কাছে, ও মানে ওই যে জিনিসটা খেতে চাইছে ওইটার নাম বলছে, এটা আমার কাছে খেতে চাইছে, তো আমি নিয়ে আসি, নিয়ে আসার পর ওকে এখানে দেখতে পাইতেছি না, তুমি তো দেখো তো হয়ে গেল। তো এরপরে ঘরের ভিতরে আপনার মানে খোঁজাখুঁজি শুরু হলো, এরপর উঠানে নামলো, কোথাও নাই, ওই বাড়ি থেকে একটু একটু দূরে আর কি। ওইখানে আবার ওনাদের আর একটা বাড়ি ছিল যেটা বিল্ডিং ছিল আর কি, তো সেই বিল্ডিং এ ওর যে রিলেটিভ যারা ছিল তারা আর কি টিভি দেখতেছিল। তো সেইখানে গিয়ে দেখে যে ও ওইখানে বসে আছে, এবং ওকে ওইখানে দেখে তো জিজ্ঞেস করলে সাইকেল তুই এখানে কখন আসছি, তো ওর সাথে যারা টিভি দেখতেছিল তারা বলতেছে যে ও তো আসছে এখানে অনেকক্ষণ আগে থেকে। কি বলে অনেকক্ষণ আগে থেকে, তাকে মানে 2 মিনিট না 5 মিনিট আগে ওকে দেখছে বারান্দায় বসে গেছিল আমার কাছে খেতে চাইছে। তো সবাই শুনে একদম অবাক হয়ে গেল, কি হলো বিষয়টা, মানে ও তো পায়ে দিয়ে সহজে হাঁটতে পারে না, তারপর হেঁটে এসে এখানে আসে, তারপর আমি দেখছি 5 মিনিট আগে, কিন্তু ওরা বলতেছে এখানে ঘন্টাখানেক আগে থেকে সে বসে টিভি দেখতেছে। তো মানে জিনিসটা দেখে সবার মাঝে মানে সবাই খুবই অবাক হয়ে গেল এবং ভয় গেল যথারীতি। তো ওই ঘরের পিছনে যে আপনার নিম গাছটা ছিল ওইখানে প্রায় সময় মানে এটা ওটা সবাই দেখতে পেত আর কি। তো সেটা থেকে ওনাদের ধারণা যে ওই গাছে যে জিন ছিল বা যে ছিল সে হয়তো ওর রূপ ধরে এসে ওই বারান্দায় বসে হয়তো খাবার চেয়েছে আর কি। তো এই জাতীয় ঘটনা ওনার ওই বাড়িতে প্রায় সময় ঘটে আর কি। তো এটাই ছিল ভাইয়া আমার যেটা ঘটনা, আমার ঘটনাগুলো একটু সাধারণত ছোট হয়ে থাকে আর কি।
অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে আপনার ঘটনার জন্য। ঘটনা ছোট বা বড় সেটা নিয়ে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা শুনতে কেমন লাগলো। তো যাই হোক, আমার কাছে যে অনেকেই প্রশ্ন করছেন, যেমন হচ্ছে মানে এটা কি, আমি হাফেজ মাইদুল ভাইকে জিজ্ঞেস করবো যে এটা কি একটা মানে অস্বাভাবিক কোনো কিছু কিনা, যে হঠাৎ করে যদি কেউ অনুভব করেন যে তার গা জ্বালা পোড়া করছে বা সবকিছু অস্বাভাবিক লাগছে এইরকম ধরনের, এবং তিনি কবিরাজ দেখিয়েও কোনো সমাধান পাচ্ছেন না, এরকম একটা প্রশ্ন আমি দেখেছিলাম, সেই প্রশ্নের উত্তর কি হাফেজ মাইদুল ভাই দিতে চান কিনা? হাফেজ মাইদুল ভাই আপনাকে আনমিউট করতে হবে, আমি আনমিউট করে দিচ্ছি, জি এবার বলুন।
জি ভাইয়া, যে এই বিষয়টা হচ্ছে আমাদের অনেক সময় এই ভুলটা হয় যে শরীর জ্বালা পোড়া করে, অনেক প্রচন্ড গরম লাগে, গোসল অনেক বার করে, এবং অনেক সময় দেখা গেল মনে হচ্ছে উনি কোনো কিছু ভীতু ভয় ভয় পাচ্ছে বা কোনো কিছু হচ্ছে মনের ভিতরে, এগুলো কেন হয়? অনেক সময় আমাদের এইগুলো নিয়ে প্রশ্ন আসে বা আমাদের কাছে এরকম আসে লোক যে মাথা ঘুরাচ্ছে, চোখ ঘোলা হয়ে যায় এবং পুরো শরীরটা জ্বালা পোড়া করে, দুর্বলতা অস্থিরতা লাগে। আমরা যেটা সমাধানের কথা বলি, সেটা হচ্ছে মানুষের ক্যালসিয়াম, তার শারীরিক যে সমস্ত শক্তির প্রয়োজন হচ্ছে খাবারের, ঘুমের, এগুলো এখন অনেক মানুষের কমতি, যার কারণে মানুষ এগুলোর থেকে যেমন শরীর জ্বালা পোড়া করা, মানুষের অনেক সময় হরমোহন, ক্যালসিয়াম বা তার নিদ্রাহীনতা এগুলোকে অনেক দুর্বল করে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের শরীরে জিন প্রবেশ করলে শুধু শরীর জ্বালা পোড়া করবে না, ওই মানুষটাকে জিনে ধরলে সমস্যা একটার পর একটা হতেই থাকবে, তার অনেক রকমের খুব বিঘ্নতা যেটাকে বলা হয় পাগলামি করা, চিৎকার করা, মানুষকে আক্রমণ করা, এমনটা হয়ে থাকে। আর যাদের শরীর গরম হয়ে যায় বা দুর্বলতা মাথা ঘুরাতে থাকে, সেটা ব্ল্যাক ম্যাজিক না অথবা কোন জিনের আসর না, সর্বপ্রথম তার শরীরের মধ্যে দেখতে হবে প্রোটিন, ভিটামিন এরকম কিছুর কমতি আছে কিনা, ঘাটতি থাকলে এগুলো হয়ে থাকে। এগুলো যদি ডাক্তারি পরীক্ষা ঠিক থাকে, এরপরেও যদি ওইগুলো হয়ে থাকে, তাহলে তার অবশ্যই সেটা বোঝা উচিত যে এবাদতের মাধ্যমে তার সমাধান হবে। চলার পথে তারা যখন চলাচল করে তখন হয়তো একটি ছায়া পড়ে যায়, এছাড়া অন্য কিছুই নহে। জি ভাইয়া।
জি, আমি একটা ইমেল পড়ছি, ইমেলটা ঘটনাই একটা, আমি নাম টাম কিছু বলছি না, কিন্তু প্রশ্নটা ছিল হাফিজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, সুতরাং আমি ইমেলটি পড়ছি। এবং আমি যিনি লিখেছেন তিনি হয়তো, তিনি শুধুমাত্র আমি এটুকু বলবো যে রাজশাহী থেকে বলছেন, এবং তিনি তার নাম টাম সবকিছুই উল্লেখ করেছেন। তো আমি একটু বলি তাহলে, যেহেতু নাম উল্লেখ করেছেন সুতরাং পড়া যাবে হয়তো, যেহেতু আপনার কাছে পেয়ে গেছে। যে হাফেজ মাইনুদ্দিন ভাই সাহেবের কাছে ঠিকানার জন্য অনুরোধ, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি রাজশাহী থেকে বলছি। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা হওয়ায় হাফেজ মাইনুদ্দিন সাহেবের সাথে কথা, তার গুণের কথা খুব ভালোভাবেই জানি। বিগত কয়েক বছর আমার আম্মু অতি প্রাকৃত শক্তির দ্বারা আক্রান্ত। আমার আম্মুর কোনো ধরনের মানসিক সমস্যা কখনোই ছিল না, অতীতের কোনো ট্রমাও তার মধ্যে ছিল না, তবে হঠাৎ ধীরে ধীরে আমার মায়ের অবস্থা খারাপ হতে থাকে। আম্মুর শরীর আগের থেকে অনেক দুর্বল হয়ে পড়ে, তিনি মানসিক ভারসাম্য ধীরে ধীরে হারাতে থাকেন। মাঝে মধ্যে আমাদের পরিবারের সকলের মনে হতো যেন তার মধ্যে সম্পূর্ণ নতুন কেউ ভর করেছে, তার আচরণের অস্বাভাবিক পরিবর্তন আসতে থাকে। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার সরকারি চাকরিজীবী হওয়ায় এবং সমাজের সম্মানিত অবস্থায় থাকায় তিনি লোকচক্ষুর ভয়ে প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে তিনি পরিবারের কথা চিন্তা করে অনেক ডাক্তার দেখালেও কোনো সমস্যা তারা ধরতে পারেনি। তাই বাধ্য হয়ে আমরা দেশের বিভিন্ন স্থানের হুজুরদের, আলেমদের শরণাপন্ন হই, তারা এই বিষয়টি বের করতে সক্ষম হন এবং আমাদের বলেন যে খুব কাছের কোনো আত্মীয় আমাদের পরিবারটিকে ভেঙে ফেলার জন্য আমার আম্মুর ওপর হিংসার বশে কালো জাদু করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের আম্মুর ওপর করা কালো জাদুটি এতই শক্তিশালী ছিল যে এখনো পর্যন্ত কেউই তাকে সুস্থ করে তুলতে সক্ষম হননি। অন্যদিকে আমার আম্মুর শারীরিক ও মানসিক অবস্থা দিন দিন আরো অবনতির দিকে চলে যাচ্ছে। ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে আপন জনদের এভাবে ভেঙে পড়াটা তার ছেলে হয়ে কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না। তাই অনেকটা শেষ চেষ্টার মতোই আপনাদের কাছে শরণাপন্ন হচ্ছি, হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে সাহায্য চেয়েছেন। হাফেজ মাইনুদ্দিন ভাই, আমি হয়তো পরবর্তীতে যোগাযোগ হয়তো করতে পারি বা কিছু একটা করতে পারি, সেটা পরের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে তাকে বলার মতন কোনো কথা আপনার কাছে আছে কিনা?
জি ভাইয়া, এরকম অবশ্যই পরিস্থিতি শিকার হতে পারে মানুষ, হয়েও যায়। আর এই সময়গুলোতে মানুষের কি করণীয়, সেটা হচ্ছে প্রতিদিন একটা নিয়ম, হয়তো সন্ধ্যা মাগরিবের নামাজের পরে অথবা বাদ এশার নামাজের পরে 7 দিন সূরা ফাতিহা 41 বার পড়তে হবে, পড়ে একটি পানিতে ফুঁক দিতে হবে, তাকে পান করাতে হবে এবং শরীরটাকে ওই পানি দিয়ে মুছে দিতে হবে। এবং যিনি এই দ্বারা প্রসেস ব্ল্যাক ম্যাজিক বা যে কোনো জিনের দ্বারা যিনি আক্রান্ত আছে তাকে বলে যেতে হবে 7 দিন তুমি যত বেশি পারো সূরা ফাতিহা পড়তে থাকো, এবং তার ঘরের পরিবারগুলো 7 দিন নিয়মিত, এক শনিবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত এরকম 7 দিনে সূরা ফাতিহা মাগরিব অথবা এশায় 41 বার পরে পানিতে ফুঁক দিয়ে তাকে খাওয়াতে হবে। ইনশাল্লাহ সেটা যত কঠিন ব্ল্যাক ম্যাজিক, যত কঠিনই বদ্ধিন হোক না কেন, আল্লাহ শিফা দান করে দিবে ভাইয়া।
আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই হাফেজ নাদিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার উত্তরের জন্য। কেউ যদি স্বপ্নে বারবার ভয় পায় বা স্বপ্নে অস্বাভাবিক কিছু দেখে, ভয়ের কিছু, অনেকে দেখেন যে স্বপ্নের মধ্যে অপরিচিত কেউ একজন এসে পরামর্শ দিচ্ছে বা নিজেকে নিজে দেখছে, বা অনেক সময় এরকম হয় যে স্বপ্নে কেউ ভয় দেখাচ্ছে এবং স্বপ্নের মানুষটি যা বলছে অনেক সময় বাস্তবে তা মিলেও যাচ্ছে, এই ধরনের স্বপ্ন থেকে কেউ যদি উত্তরণ চায় বা রেহাই চায় তাহলে তার কি করা উচিত?
জি ভাইয়া, এরকমও হয়, এরকম মানুষ আছে। বিশেষ করে পৃথিবীর মধ্যে সব মানুষ তো একরকম হয় না, কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা কিছু প্রদান করে থাকে, দিয়ে থাকে এরকম। এই সমস্ত মানুষের স্বপ্ন জগতের থেকে মুক্ত পাবার জন্য উনি ঘুমাবার সময় চারকুল পড়তে হবে, সুরায় কাফিরুন, সুরায় ইখলাস, সুরায় ফালাক এবং সুরায় নাস, পরে জোরে হাতে একটি শব্দ অর্থাৎ তালি মতো তালি বাজাতে হবে। তারপরে উনি ডান দিক ঘুমাবে, ইনশাল্লাহ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃস্বপ্ন থেকে, খারাপ জিনিসগুলো থেকে মুক্ত করে দিবে।
অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আমি আরেকটা প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নটা একটু আপনাকে করতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমাদের একজন ভাইয়া বলেছে যে স্বপ্নে যদি কেউ দেখেন যে কখনো এরকম হয় যে মানে প্রিয় আত্মীয় স্বজন কাছের কাউকে দেখছেন যে তার মৃত্যু বা সে অসুবিধায় আছে বা তার একটা বিপদ আসছে, তাহলে কি করা উচিত?
জি, যখন এরকম মানুষ এই স্বপ্নটা দেখে তখন সৎকার করা উচিত। কোন মানুষকে দুপুরে বা রাতে খাওয়াই দেওয়া বা নিজের ইবাদত বন্দিগি করে কিছু দারিদ্র মানুষকে বা কোন মসজিদ মাদ্রাসায় কিছু দান সৎকার করা, এটা সৎকার করতে হয় এবং সৎকার করার মাধ্যমে ওই বিপদ থেকে, ওই মুসিবত থেকে হেফাজত পেয়ে যাবে। আমাদের সৎকার করতে হয়, এটা বেশি বেশি করে সৎকার করতে হয়। জি ভাইয়া,
অনেক ধন্যবাদ হাফেজ মাহমুদ ভাই আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ডেফিনেটলি আমরা খুব দ্রুতই আপনার সাথে আবারও আপনাকে নিয়ে হাজির হব নতুন কোন এপিসোডে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রাব্বি আপনাকে অনেক ধন্যবাদ। হাফেজ মাহমুদ ভাই, আপনার অনেক ভক্ত আছেন আপনি জানেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান।
জি ভাইয়া, আমি একটা ছোট একটা ঘটনা বলবো, সময় হবে ভাইয়া?
জি বলেন, জি বলেন।
হ্যাঁ, ছোট একটা ঘটনা বলি। সেটা হচ্ছে বাজার থেকে অনেকগুলো মাছ কিনে আনা হয়েছে, ছোট ছোট মাছ যেটা, আর ঢাকা শহরে ছোট মাছ দেখলে পরিবারের মানুষগুলো খুব রাগ হয়ে যায় যে ছোট মাছ কেন। তো বাজার থেকে ছোট ছোট মাছ আনা হলো, তখন রান্নাঘরে রাখা হয়েছে এবং তার ওয়াইফকে বলেছে তুমি এটা রান্না করবে আর কি, আজকে সবাই খাবো। পরবর্তীতে একটু পরে দেখে তার ওয়াইফ কত প্রয়োজন বসে মাছগুলো খাচ্ছে, ডেকে বলতেছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ঘরে যাও। উনি ওই জায়গা থেকে অজ্ঞান হয়ে গেছিলেন, পরবর্তীতে তাকে ঠিকঠাক করা হয়েছিল। কিন্তু তার ভেতরে এটাই বারবার আসতেছে যে আমি দেখেছি আমার ওয়াইফ কাঁচা মাছ খাচ্ছে, আবার পেছন থেকে ডাক দিয়েছে, অর্থাৎ সেটা কি ছিল? জি ভাই, এটা পিশাচ বা খারাপটা জিন ছিল, ভর দুপুরে এরকমটা হয়ে থাকে। এটাই ছিল আজকে আবার আমার অল্প কয়েকদিন একটি ঘটনা আর কি ভাইয়া।
আর আমাদের
জি
ভাইয়া
ভুট.কম এর বিষয়টা বলবো, ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রাম গুলো শুনতে হবে এই জন্যই যে আমরা এখন বর্তমানে মানুষ খুব ভুলে আছি শুধু ব্ল্যাক ম্যাজিক বা যে কোনো তদবির নেওয়ার জন্য, অহরহ শুধু আমরা তদবির খুঁজে যাই। আমি বলবো না, আপনি আপনাদের নিজ নিজ ঘরে নিজ নিজ ইবাদতের জায়গা তৈরি করুন, মনের ভিতরে বিশ্বাস রাখুন আল্লাহ সাহায্যকারী, আল্লাহ ব্যতীত আর কেউ কোনো কিছু করবে না। ইবাদত প্রার্থনা দুর্বল, আমরা সবাই যেন ইবাদত গুলো বেশি বেশি করতে পারি। আর সমাধানের জন্য সর্বপ্রথম আমরা নিজেরা বসে মুরব্বীদের সাথে পরামর্শ করব, তারপর আমরা তান্ত্রিক বা যে কোনো তদবির নেবার জন্য যেতে পারি, কিন্তু খুব তাড়াতাড়ি নয়। আমরা যে ঘটনাটা বলেছি যে বিভিন্ন জনের বিভিন্ন তদবির করতে করতে আজকে প্রতিটা ঘর কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, তাই আমরা নিষেধ করব অতি শীঘ্রই কোনো তদবির নেওয়ার জন্য এদিক ওদিক ছুটবেন না। আপনি আপনার ঘরের মধ্যে আল্লাহকে ডাকুন, আল্লাহ সাহায্য নিন। জি ভাইয়া,
খুব সুন্দর কথা বলেছেন, আর এই কারণেই হাফেজ মাইদিন ভাইকে সবাই এত বেশি ভালোবাসেন, এত বেশি শ্রদ্ধা করেন। কারণ তিনি সহজ পথ দেখান। আল্লাহ যেমন বলেছেন যে আল্লাহর কাছে আমরা কিন্তু সবসময় প্রার্থনা করি যে আমাদের যেন আল্লাহ সহজ পথ দেখান। তো তিনি হচ্ছে সেই আল্লাহর একজন মানে কি বলবো যে বিশ্বাসী বান্দা হিসেবেই তিনিও কিন্তু সবাইকে একটা সহজ পথেই যেতে বলছেন, এবং বলছেন যে আল্লাহর কাছে যে কোনো প্রার্থনা করতে যেহেতু মাঝখানে কোনো মাধ্যম লাগে না, সুতরাং তিনি বলছেন যে আপনি আপনার ঘরেই আপনি সেই ইবাদতের জায়গা গড়ে তুলুন, এবং আপনার মনের ভেতরে সেরকম একটা মানে মানে কি বলবো যে একটা চিন্তাধারা নিয়ে আসুন যে আপনি নিজে প্রার্থনা করবেন আল্লাহর কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাব্বি যদি কিছু বলতে চান আমাদের লিসনারদের উদ্দেশ্যে, তারপর আমরা শেষ করব আমাদের আজকের এপিসোড।
জি ভাইয়া, আপনাকে ধন্যবাদ, মইনুদ্দিন ভাইকে ধন্যবাদ, এবং লিসনারদেরকে অনেক ধন্যবাদ। ভাইয়া, মইনুদ্দিন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে বাসার ভিতরে মানে কোনো একটা রুমে যদি সবসময় মানে একটু ভয় লাগে আর কি, সেই রুমটা মানে ভয়টা কমানোর জন্য কোনো কি পদক্ষেপ আছে কিনা, মইনুদ্দিন ভাই যদি একটু বলেন।
হ্যাঁ জি ভাইয়া, এরকম অহরহ হয়ে থাকে আমাদেরও হয়, এরকম ঘরে কিছুটা ভয় ভীতিকর দেখা যায়। সূরা বাকারাটা কোরআন তেলাওয়াত মানে যে কোনো সূরাই আসেন হোক, সূরা বাকারাটা আপনার ঘরের মধ্যে ছেড়ে দিতে হবে, আপনার ফোন থেকে সূরা বাকারাটা ছেড়ে দিন, অথবা আপনি আপনার এই ঘরের মধ্যে যখন এরকম ভয় ভীতিকর কোনো শব্দ পাবেন, একটু জোর দিয়ে আপনি আপনার রব্বুল আলামিনের নামটা ধরে একটু ডাকুন, মোনাজাত করুন, দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার এই ঘরকে সমস্ত বদ্জিন বদ খারাপ জিনিস থেকে হেফাজত করো, বলে একটা পানিতে ফুদিয়ে ঘর চার কোণে ছিটিয়ে দিতে হবে, ইনশাআল্লাহ আপনার ঘর আল্লাহ হেফাজত করে দিবে।
অনেক ধন্যবাদ হাফেজ মাইদু ভাইকে। আমারও এরকম একটা সমস্যা হয়েছিল, এবং সেই সমস্যার সময় আমিও এরকম একটা পদক্ষেপ নিয়েছিলাম যে একটা ঘরের মধ্যে যেতে ভয় লাগতো বা এরকম কিছু একটা, এবং আমি সহজেই অনেকদিন আগের কথা, এবং সহজেই আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাকে একজন বলেছিলেন যে ঘরের মধ্যে নাকি আজান দিলেও এই সমস্যার সমাধান হয়ে যায়। তো আপনারা যে কোনো পদক্ষেপে নিতে পারেন। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি শেষ মুহূর্তে কিছু বলতে চান, কারণ আমরা এখন শেষ করব আমাদের লিসনারদের উদ্দেশ্যে।
জি ভাইয়া ধন্যবাদ। আমার আসলে সবসময় লিসেনারদের প্রতি রিকোয়েস্ট থাকে যে আপনারা আপনাদের স্টোরি গুলো আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সবসময় আপনাদের স্টোরি গুলো রাসেল ভাই কখনো না কখনো অবশ্যই পড়বে। আমার কাছে বেশিরভাগ সময় এই জাতীয় কোয়েরি আসে, মানে আমাকে অ্যাভেলেবেল পাই বিধায় সবাই কোয়েরি করে। সো আপনারা পাঠিয়ে দিন, ইনশাল্লাহ আপনার ঘটনা প্রচার উপযুক্ত হলে অবশ্যই প্রচার হবে। আর আমরা সবসময় মডারেটর টিম অ্যাডমিন টিম যারা আছি সবসময় আমরা প্রস্তুত আছি যে আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আর কি। এটাই ভাইয়া, সবাই ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস আপনাদের সহজ করে দিই, হাফেজ মাইদিন ভাইকে তো আমরা বারবার নিয়ে আসতে চাই, আবারও নিয়ে আসতে চাই, সুতরাং যেটা করবো সেটা হচ্ছে আজকের এই পোস্টের নিচে আপনারা যদি প্রশ্নগুলো রাখেন, রাব্বি এই প্রশ্নগুলো সংগ্রহ করে একটা জায়গায় রাখবেন, এবং তারপরে আমরা পরবর্তী রাব্বি এটা তো মনে হয় সম্ভব, তাই না?
জি জি ভাই অবশ্যই।
হ্যাঁ সেটাই, এই 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 কমেন্ট সেকশনে আপনাদের যে প্রশ্নগুলো, বিশেষ প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আপনারা পাঠিয়ে দিন, ইনবক্সেও করতে পারেন, দুটো জায়গা থেকে আমরা প্রশ্ন সংগ্রহ করে আগামী এপিসোডে আপনাদের প্রশ্ন, এবং আপনারা অবশ্যই কোন জায়গা থেকে লিখছেন, কে লিখছেন, এই জায়গাগুলো একটু লিখবেন যাতে আপনাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। আপনারা কেউ সরাসরি অংশ নিয়েও প্রশ্ন করতে পারেন, সেটাও সম্ভব, আপনারা এই কমেন্ট সেকশনে লিখে যান আপনাদের সবাই, তাহলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আমাদের জন্য সহজ হবে। কারণ যে এখন অনেকে প্রশ্ন উঠতে শুরু করেছেন, কিন্তু এই মুহূর্তে আমাদের এখন আসলে মানে চলে যেতে হবে, এবং আপনারা যদি প্রশ্নগুলো এখন দিয়ে রাখেন, আগামীতে হয়তো আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে একটা এপিসোড করবো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের মডারেটর টিমের কথা যেটা বলছিলাম, আপনি সবসময় আমাদের সঙ্গে আছেন, তিনি অফিসের বাইরে যেটুকু সময় পান সেটুকু সময় আসলে পরিবারকে না দিয়ে আমাদেরকেই দেন। কারণ হচ্ছে তিনিও আমার মতো মনে করেন যে bhoot.com এটা হচ্ছে একটা বিশাল পরিবার, এবং আমরা সবাই সেই পরিবারের অংশ। একইভাবে আমি খুবই মানে কি বলবো যে ভালোবাসা নিয়ে স্মরণ করতে চাই আমাদের পুরো মডারেটর টিমকে। সাবিত এবং সিফাত রেগুলার আমাদের স্টোরি দিচ্ছেন, তানভীর তুষার আমাদের জন্য চেষ্টা করছেন নতুন কোনো একটা স্টোরি দেওয়ার, রিসেন্টলি রাকিব প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা আরাফতের কথা জানেন যে আরাফতও চেষ্টা করছেন তার জায়গা থেকে চমৎকারভাবে কিছু ঘটনা উপহার দেওয়ার, অলরেডি রোমান কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি চমৎকার একটা ভিডিও আপনাদের উপহার দিয়েছেন। আমাদের সাথে যারা যারা এই মুহূর্তে কাজ করছেন প্রত্যেকেই তার জায়গা থেকে চেষ্টা করছেন আপনাদেরকে পুরোটা দেওয়ার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমাদের মডারেটর টিমের জন্য এবং আমাদের bhoot.com এর সবার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।